রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। হামদে বারী তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি বিষয় রেখেছি আমরা আলোচনা করার জন্য, এ নিয়েও কথা বলবো, আলোচনা শুনবো। হাদিসে মোবারকা, কোরআনে পাকের তর্জমাও শুনবো ইনশা আল্লাহ তাবারক তাআলা। নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, কোন বিষয় নিয়ে আলোচনা করব আর কোন মহান ব্যক্তির জীবনী নিয়েছি আজকে আলোচনা করতে, তা আপনাদেরকে একটু পরেই জানাবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা। অনুষ্ঠানের শুরুতেই চলুন কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি এবং স্ক্রিনে এর তর্জমাও দেখি। আল্লাহ তাবারক তাআলা আপনার আমার জন্য কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন, যে আমাদেরকে তেলাওয়াত শুনিয়ে দিন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون صدق الله العظيم
سبحان الله। চমৎকার কিছু আয়াতে কারিমা এবং এর তর্জমা কিন্তু আমরা স্ক্রিনে দেখেছি। আল্লাহ তাবারক তাআলা আপনার জন্য আমার জন্য কি ইরশাদে কারিমা করেছেন। বান্দা যখন রব্বে কারিমের এই হুকুম আহকামগুলো মেনে চলতে পারবেন, আল্লাহ তাআলা যা হুকুম করেছেন করার জন্য সেটা করবে, যা করার নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকবে, আল্লাহ পাকই বান্দার জন্য রেখেছেন জান্নাত। আল্লাহ তাবারক তাআলা কোরআনের হুকুম আহকামগুলো মেনে চলার তৌফিক আমাদেরকে দান করুন। চমৎকার এপিসোড নম্বর আজকের 1172, আর আজকের এই অনুষ্ঠানে অর্থাৎ এপিসোড নম্বর চমৎকার এবং আলোচনার বিষয়ও খুব মজাদার। আজ ইনশাআল্লাহ তাবারক তাআলা হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদাবীতি, আল্লাহ তাআলার ভয় কেমন ছিল তার অন্তরে, এবং তার থেকেও অসংখ্য সাহাবা একরামই সবক অর্জন করতেন, আল্লাহ তাআলার ভয় অন্তরে কেমন রাখতে হবে। আজ আলোচনা করার জন্য স্টুডিওতে মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের মিরাজ আত্তারি ভাই আছেন এবং রবিউল মাদানী ভাই আছেন এবং নতুন এক ইসলামী ভাই আমাদের সাথে আজকে জয়েন হয়েছেন আমাদের রাজীব আশরাফি আত্তারি ভাই। আল্লাহ চায় যদি সময় ভালো থাকে, সুযোগ থাকে, তবে তার থেকেও কিছু কথা জানবো, শুনবো, পরিচয় ইনশাআল্লাহ তাআলা। নাতখা মোবারক ভাই আছেন আমাদের সাথে, হামদে বারী তাআলা কালাম অনুরোধের কালামগুলো শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ তাবারক তাআলা। দর্শক শ্রোতা, বিষয় নিয়ে আলোচনার দিকে যাওয়ার পূর্বে মোবারক ভাই থেকে আমরা একটি হামদে বারী তাআলা শ্রবণ করি অনুষ্ঠানে, এরপর আল্লাহ চায় আজকের যে বিষয় নিয়েছে নিয়ে কথা বলবো। জি মোবারক ভাই, একটু যদি হামদ শোনাতেন শুরুতে আমাদেরকে।
তুজে হামদ হে খুদা, 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 تجھے حمد ہے خدایا، وہی رب ہے جس نے تجھ کو، وہی رب ہے جس نے تجھ کو ہم تن کرم بنایا، ہمیں بھی ایک مانگنے کو تیرا آستا بتایا، تجھے حمد ہے خدایا، تجھے حمد ہے خدایا، تجھے حمد ہے خدایا، تجھے حمد ہے خدایا، وہ قواری پاک مریم و نفخت فیہ قدم، و نفخت فیہ قدم، وہ قواری پاک مریم و نفخت فیہ قدم، و نفخت فیہ قدم، ہے نشان آب اعظم، ہے عجب نشان اعظم، ہے عجب نشان اعظم، مگر آمنا کا جایا، وہی سب سے افضل آیا، وہی سب سے افضل آیا، وہی سب سے افضل آیا، تجھے حمد ہے خدایا، 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 یہی بولے سدرا والے چمن جہاں کے تھالے، چمن جہاں کے تھالے، یہی بولے سدرا والے چمن جہاں کے تھالے، چمن جہاں کے تھالے، سبھی میں چھان ڈالے، سبھی میں چھان ڈالے، تیرے پائے کا نہ پایا، تجھے یک نے یک بنایا، 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 تجھے حمد ہے خدایا، ارے اے خدا کے بندو کوئی میرے دل کو ڈھونڈو، کوئی میرے دل کو ڈھونڈو، ارے اے خدا کے بندو کوئی میرے دل کو ڈھونڈو، کوئی میرے دل کو ڈھونڈو، میرے پاس تھا ابھی تو، میرے پاس تھا ابھی تو، میرے پاس تھا ابھی تو، ابھی کیا ہوا خدا آیا، آیا کوئی گیا نہ آیا، کوئی گیا نہ آیا، تجھے حمد ہے خدا آیا، تجھے حمد ہے خدا آیا، تجھے حمد ہے خدا آیا، ہمیں اے رضا تیرے دل کا پتا چلا با مشکل، کا پتا چلا با مشکل ہمیں اے رضا تیرے دل کا پتا چلا با مشکل کا پتا چلا با مشکل در روزہ کے مقابل در روزہ کے مقابل وہ ہمیں نظر تو آیا نہ پوچھ کیسا پایا نہ پوچھ کیسا پایا پوچھ کیسا پایا تجھے حمد ہے خدایا 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 تجھے حمد ہے خدایا
سبحان اللہ سبحان اللہ مدنی چینلের সাথে অনুষ্ঠান রহমত পূর্ণ প্রভাত দেখতে দেখতে কোরআন পাকের তেলাওয়াত এবং চমৎকার কালাম শোনা এবং দিনী কিছু আলোচনা দিনী কিছু জ্ঞান অর্জন করা হাদিসে মোবারাকা শুনতে পারা কোরআন পাকের তরজমা শুনতে পারা এটাও যেন এক নসিবেরই কথা আল্লাহ পাক গুনামুক্ত জীবন আল্লাহ তাআলা দান করুক এবং যদি গুনাহ হয়েও যায় সাথে সাথে যেন তওবা করতে পারে আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক দর্শক বিষয় নিয়েছে ইসলামের তৃতীয় খলিফা উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদাবীতি সূরা মুমিনুন যে রয়েছে এর শুরুর দিকের আয়াতগুলো যখন আমরা তেলাওয়াত করি অথবা এর তর্জমা যখন আমরা পড়ি কানজুল ইমান থেকে যখন তর্জমাগুলো আপনারা পড়বেন তখন দেখবেন যে আল্লাহ তাবারক ও তাআলা মুমিনের বৈশিষ্ট্য সূরা মুমিনুনের শুরুর দিকেই বয়ান করেছেন একজন মুমিনের বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার কেমন হবে আর একজন মুমিনের যে বৈশিষ্ট্যগুলো বয়ান করা হয়েছে এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে পাওয়া যাবে তার মধ্যেই খোদাভীতি রয়েছে তার মধ্যেই আল্লাহ তাআলার ভয় রয়েছে আর উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ইসলামের তৃতীয় খলিফা আশারায়ে মুবাশশারার একজন অর্থাৎ আল্লাহর রসুল যাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন তাদের একজন উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মানুষ বলতে পারি আমরা সম্পর্কে এমন একজন মহান ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের মানুষ এবং এটা যদি বলি ভুল হবে না যে ইসলামের কত খেদমত তার আর্থিকভাবে তিনি করেছেন তো ইসলামের এই তৃতীয় খলিফা উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদা ভীরুতা কেমন ছিল আল্লাহর ভয়ে তিনি কেমনভাবে কান্না করতেন কবর দেখলে তার চোখের পানি অজোর ধারায় প্রবাহিত হতো আচ্ছা নামাজে ইবাদতে যত সময় অতিবাহিত করেছেন তা আল্লাহর ভয়েই করেছেন যত সৎকার কথা আমরা হাদিসে পাই সেটাও তিনি আল্লাহর ভয়েই করেছেন আচ্ছা দিনের খেদমত তার দ্বারা যা হয়েছে সেটাও কিন্তু আল্লাহর ভয়েই হয়েছে অর্থাৎ আল্লাহ তাআলার ভয় খোদা ভীরুতা তার মধ্যে এমনভাবে বাসা বেঁধে নিয়েছে যে এই সকল সাহাবা একরামের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে পাকে আয়াত ইরশাদ করেছেন আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারকে এই সকল সাহাবা একরামের প্রশংসা করেছেন শুনব মোবাল্লিগে দাওয়াত ইসলামে আমাদের সাথে আছেন শুরুতে মিরাজ ভাই থেকে কিছু আলোচনা শুনতে চাই এরপর রবিউল ভাইয়ের কাছে আসব আল্লাহ চায় এরপর নাতে রসুলও শোনাবো আজকের অনুষ্ঠানে আপনাদেরকে কল এসএমএসগুলো অ্যাড করার চেষ্টা করব মিরাজ ভাই আজ এমন এক মহান সত্তার আলোচনা করার জন্য আমরা এখানে বসেছি যাদের আলোচনা করা নসিবের কথা তো আর ওই সকল মহান ব্যক্তিদের খোদা ভীরুতা দেখে অসংখ্য সাহাবা একরাম শিক্ষা অর্জন করেছেন অমুসলিম তো দূরের কথা অমুসলিমরা তো শিক্ষা অর্জন করেছেনি অসংখ্য সাহাবা একরাম উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদা ভীরুতা দেখে শিক্ষা অর্জন করেছেন যাহা এমনই হওয়া দরকার আমাদের অন্তরে খোদা ভীরুতা যদি কিছু আলোচনা করতেন এই ব্যাপারটা নিয়ে
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটি বিষয় খুদ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্রের ব্যাপারে সাহাবা ইকরামদেরকে উপদেশ দিতেন যে তার আসলে জীবনের প্রতিটা দিক আপনি যে বিষয়টা বললেন যে তার আল্লাহ তাআলার ভয়ের অবস্থা তার প্রতিটা বিষয় যদি বলা হয় তার ক্ষেত্রে তিনি নিজেই নিজের উদাহরণ
জি
আল্লাহু আকবার সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা তার খৌফে খোদা এবং আল্লাহ তাআলার ভয় তার মধ্যে এমন ছিল সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে নিয়ে সেদিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ঘরে উপস্থিত হলেন। তিনি স্বাভাবিকভাবে একটু অসুস্থ ছিল, তাকে দেখার জন্য গেল। যখন গেল তো উসমান রাদিয়াল্লাহু তাআলাহু তখন মাটিতে শোয়া অবস্থায় ছিল, আর এমন ছিল যে তার কপাল এবং অর্থাৎ নাক এটা উভয়টা কি মাটির দিকে ঝুঁকানো ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, হে উসমান, তুমি এভাবে কেন আসো, অর্থাৎ তোমার যে মাথা দইটা মাটির মধ্যে ঝুঁকানো কেন? তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহু এই কথা বলতে সে বলতে লাগলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এর জন্য এই অবস্থার মধ্যে আছি যে অর্থাৎ আল্লাহ তাআলাকে লজ্জা করে, অর্থাৎ আমার এই বিষয়ে খুব হায়া হচ্ছে যে আমার কোন আমলের বিনিময়ে হয়তো কী রয়েছে, আমার আমলের মধ্যে কোনো ত্রুটি রয়েছে, এর জন্য আমি নিজেকেই কী নিজেকেই অর্থাৎ এই লাজুকী অবস্থার মধ্যে, অর্থাৎ আমি মাথা উঠাতে নিজের এই বিষয়ে লজ্জা করতেছি। তো আল্লাহ আকবার, সাইয়েদুনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা ওই মহান ব্যক্তিত্ব হাদিসে পাকের মধ্যে রয়েছে, যখনই তিনি কোনো কবর দেখত তো কবর দেখার পরে তার অবস্থা এমন হয়ে যেত, অঝোর নয়নে কান্না করত, আর কান্নার কারণে তার আপনার যে দাড়ি মোবারক রয়েছে ভিজে যেত, অনেক সময় আপনার পাঞ্জাবির যে সামনের অংশ বুকের কাপড় ভিজে যেত। তো কোনো একজন সাহাবি রসুল আরজ করলো, আপনি যখন কিয়ামতের আলোচনা করেন তখন আপনার মধ্যে কি এত অর্থাৎ ক্ষুধা ভীতিতে
আলোচনা করতে গিয়ে আপনি এত কাঁদেন না,
এত কান্না করেন না বা হাসুরের কথা বলেন, কিন্তু যখনই আপনি কবরের কথা আসে তখন আপনি খুব কান্না করেন, বা কবর দেখি তিনি রাদিয়াল্লাহু খুব পরিমাণ কান্না করতেন। তো তখন ইনি সাহাবা ইকরামের এই প্রশ্নের উত্তরে বলতে লাগলো যে সাহাবা ইকরাম, যে আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর, যদি এটার মাধ্যমে কেউ কি পেয়ে যায় অর্থাৎ এটা সঠিকভাবে সে পার করতে পারলো, তাহলে তার প্রতিটি ইস্তার কি হয়ে গেল, সহজ হয়ে গেল, আর যদি কেউ এটাতে আটকে গেল তাহলে সেইখান থেকে তার আজাব কি হয়ে গেল, শুরু হয়ে গেল। তো ইনি এর জন্য কি অধিক পরিমাণে কান্নাকাটি করতো কবর দেখে। তো আমরা যদি দেখি একদিক থেকে ইনি ওই মহান সাহাবি যাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ইনি আশারে মুবাশশারার অন্যতম মহান সাহাবি, আর অপরদিকে হাদিসে পাকের মধ্যে এটাও বর্ণিত রয়েছে সেদিন উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহ রসুল দুইবার এইভাবে ইরশাদ করেছে যে আজকে থেকে উসমান রাদিয়াল্লাহু আনহু যা করবে তার নামায়ামুল কি লেখা হবে না, তাকে অর্থাৎ এই ব্যাপারে কি করে দেওয়া হয়েছিল। তারপরও তার অন্তরে খৌফে খোদা আল্লাহর ভয় এমন ছিল যে সে নিজে নিজের উদাহরণ ছিল,
যেমনি ছিল ইলিম তাদের মধ্যে, কারণ তারা ডাইরেক্ট ইলিম আল্লাহ রসুল থেকে পেয়েছেন, তেমনি ছিল ইবাদতের শখ, কেননা ইবাদত তো আল্লাহ রসুল থেকে শিখেছেন। আচ্ছা, যেমনি ভাবে তার লজ্জাশীলতা ছিল, আর এটা তো হাদিসে পাক আল্লাহ রসুল নিজে ঘোষণা করেছেন যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা লজ্জাশীলতা কেমন ছিল, জি জি বেশি ছিলেন। তো এগুলো সবই কিন্তু খোদা ভীতির অন্তর্ভুক্ত, তার খোদা ভীরুতার অন্তর্ভুক্ত সকল কিছুই। আর সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান যা ইবাদত করতেন তা খোদা ভীতি অন্তরে নিয়েই, আল্লাহ তাআলার ভয় নিয়েই, এবং উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ইবাদতের তো প্রশংসা আল্লাহ রসুল নিজেই করেছেন, এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকেও আছে কি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ইবাদতের কেমন মাত্রা ছিল, কোন পর্যায়ের ইবাদত তিনি করতেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার খোদাভীরুতা যখন আলোচনা হয় তখন তার এই কবর দেখে কান্না করা এবং তার হায়ার আলোচনাগুলো এবং তার সৎকার আলোচনাগুলো এবং আল্লাহ রসুলের প্রত্যেকটা ফরমানের উপরে নিজে লাব্বাইক বলা, এটাও তো খোদাভীরুতার এক আপনার নিদর্শন যে কেমন আল্লাহ তাআলার ভয় অন্তরে ছিল। আল্লাহ রসুল যা বলতেন সেটাতেই তিনি লাব্বাইক বলতেন, না আল্লাহ রসুলের প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কথায় তিনি উপস্থিত ছিলেন এবং থাকতেন।
কি রসুলের অবস্থা এমন ছিল, আল্লাহু আকবার, যদি আমরা কিতাবে হয়তো মাদানী চ্যানেলের আমরা অনেকবার শুনেছি সেদিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে এত পরিমাণ কি ভালোবাসতেন, আমরা তো এটা মুশুর ঘটনা যে তার শাহাদাতের ব্যাপারে যে চতুর্দিকে ছড়িয়ে পড়লো, তা আসলে তার প্রতিটা দিক থেকেই তার যে ইশকি রসুল নবী প্রেম এটার ক্ষেত্রে তিনি নিজেই নিজের উদাহরণ।
তো একজন আমাকে বললেন যে হুজুর আলোচনা কী নিয়ে করা যায় উসমান গনি রাদিয়াল্লাহু, তা আমি এটাই বলেছি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাহু নিজেই নিজের উদাহরণ। আপনি কোন দিক নেবেন তার আলোচনা করার জন্য, মাসের পর মাস আলোচনা করা যাবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাহুকে নিয়ে, আপনি যেই টপিক নেবেন সেই টপিকের উপরই তার আলোচনা রয়েছে, তার হায়াতে মোবারকার বিভিন্ন দিক রয়েছে। রবিউল ভাই আমাদের সাথে আছেন, আল্লাহ পাক কবুল করে নিক। আজকের বিষয় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদাভীরুতা। একজন সাধারণ মানুষ যদি চায় যে আমি খোদাভীরুতা অর্জন করব, অথবা যদি কেউ চায় যে আল্লাহ তাআলার ভয় অর্জন করার মাধ্যম কী রয়েছে, আমি তো সর্বপ্রথম বলবো যদি কোনো ব্যক্তি চায় কি আমি আল্লাহ তালার ভয় অর্জন করতে চাই কিন্তু কোনো উপায় পাচ্ছি না, আমি বলবো ওসমানী গনি রাদিয়াল্লাহু তাআলাহুর হায়াতে মোবারকা অধ্যয়ন করেনি।
অবশ্যই
মাকতাবতুল মদিনায় কিতাব রয়েছে, রিসালা রয়েছে, সাপ্তাহিক ইজতেমার বয়ান রয়েছে অসংখ্য, এখান থেকে অধ্যয়ন করুক, অটোমেটিকলি তার মধ্যে খোদাভীরুতা চলে আসবে। কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাহু এমন এক নিদর্শন, আমাদের জন্য এক নমুনা, আমাদের জন্য এক রেখে গিয়েছেন তার খোদাভীরুতা, সেটা কিতাবি বা ইতিহাস দেখলে আমরা পেয়ে যাই। রবিউল ভাই যদি কিছু আলোচনা শোনাতেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাহু খোদাভীরুতা নিয়ে।
জি ইনশাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, এমন একজন ব্যক্তি সম্পর্কে আজকে আমাদের আলোচনা, যার ব্যাপারে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন যে আমার যদি দশজন মেয়ে থাকতো তাহলে আমি একের পর এক তোমার সাথে বিবাহে আবদ্ধ করে দিতাম,
সুবহানাল্লাহ,
কারণ আমি তোমার প্রতি সন্তুষ্ট।
আল্লাহ,
তো এমন একজন ব্যক্তি সম্পর্কে আজকে আমাদের আলোচনা যার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট, এবং তিনি এমন একজন মহৎ ব্যক্তি ছিলেন যে আমরা আলোচনা শুনছিলাম যে খোদাভীরুতা,
জি,
তিনি জান্নাত দুনিয়া থেকে জান্নাত কয়ে সুসংবাদ পেয়েছেন, জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তারপরও ওনার পুরো জীবনীতে আমরা যে খোদাভীরুতার যেই দৃষ্টান্তগুলো দেখি তা আসলে অবর্ণনীয়। অসংখ্য জায়গায় অসংখ্য প্রেক্ষাপটে তিনি খোদাভীরুতার দৃষ্টান্ত রেখে গিয়েছেন।
রাইট,
হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমরা প্রাথমিক জীবনগুলো একটু লক্ষ্য করি, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমুল ফিলের ৬ বছর পরে জন্মগ্রহণ করেন।
জি,
এবং ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুল হিজরাতাইন বলা হয়। এটা একটা কারণ কি যে তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি হযরত লূত আলাইহিস সালামের পরে পুরো পরিবার সহ দুইবার হিজরত করেছেন, এবং একবার তিনি হাফসা দিকে করেছেন এবং একবার তিনি মদিনা শরীফের দিকে করেছেন। তো এই কারণে তাকে জুল হিজরাতাইন বলা হয়। তো এমন একজন ব্যক্তি ছিলেন যার নামের সাথে এই লকবটা হযরত লূত আলাইহিস সালামের পরে তিনি সর্বপ্রথম ব্যক্তি ছিলেন এটা সংযুক্ত করা হয়েছে।
সুবহানাল্লাহ।
এবং মুসলমানদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য ওনার সবচেয়ে বড় এহসান এবং সবচেয়ে বড় যেটা দয়া সেটা হচ্ছে কোরআন। অর্থাৎ আমরা জানি যে কোরআন যে সংকলন এবং কোরআনের যেই এক সময় যে যে বিষয়টা শুরু হয়েছিল একটা ফিতনা, কোরআন পরিবর্তন হওয়ার এরকম বিষয় চলে এসেছিলো, সেই সময় মুসলমানকে রক্ষা এবং কোরআনকে সংকলন করার যে দায়িত্ব, মহান দায়িত্ব তিনি পালন করেছিলেন, এবং সেখান থেকে তার লক্ষ্য হয় জামেউল কোরআন।
জামেউল কোরআন,
এবং এই এহসান আজও মুসলমান তার প্রতি ঋণী, আজও মুসলমান সেটা আদায় করে। যখনই তার জিক্রে খায়ের এবং আলোচনা আসে এই বিষয়টা কিন্তু সবচেয়ে আগে আসে যে জামেউল কোরআন, তিনি কোরআনের জন্য যে মহৎ কার্য উদ্যোগটা নিয়েছিলেন সেটা আজও মুসলমানরা সেটা স্মরণ করে, এবং ওনার যে জীবনী যখন আসে তখন সেটাকে আমরা একটা দয়া বা এহসান হিসেবে উল্লেখ করে থাকি। তো এটা ছিল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হচ্ছে আপনার হচ্ছে কিছু দিক, প্রাথমিক দিক। তো ওনার জীবনের যে আমরা যদি চ্যাপ্টারগুলো দেখি, এখানে আদব, ইশকে রাসূল, দানশীলতা যেটা সবচেয়ে বেশি আসে, দানশীলতার
ব্যাপারে,
ঠিক আছে, সাখাওয়াত বিষয়ে চলে আসে, কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে আমরা যখন দেখি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খোদাভীরুতা সেটাও কিন্তু চলে আসে।
জি,
একবার আমরা একটা আমরা হাদিস শরীফের মধ্যে একটা ঘটনা আছে খুব সুন্দর, যে যখন একজন সাহাবীর ব্যাপারে আর একজন সাহাবী যখন সাক্ষ্য দেয়,
জি,
ঠিক আছে, সেটা কিন্তু আরও বেশি প্রামাণিক হয় এবং এটা আরও বেশি হচ্ছে প্রাধান্য পায়।
রাইট।
তো একবার হযরত আমিরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে আপনার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কী ধারণা, আপনি কী মনে করেন? তিনি খুব সুন্দর চমৎকার কিছু কথা বলেন যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তিদের অন্যতম এবং কোরআন তেলাওয়াতকারীর মধ্যে সর্বাধিক সাহসী। তিনি সেহরির সময় জাগতেন, নামাজ আদায় করতেন, নফল ইবাদত করতেন এবং আল্লাহ তাআলার ভয়ে তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হতো। অর্থাৎ একজন সাহাবি আরেকজন সাহাবির ব্যাপারে খোদাভীরুতার যে দৃষ্টান্ত তিনি সেটা উল্লেখ করেন যে তিনি এমন ব্যক্তি ছিলেন যে তিনি সেহরির আগে জাগতেন এবং আল্লাহ তাআলার ভয়ে তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হতো। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, স্বয়ং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে, তার খোদাভীরুতার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন, তার ব্যাপারে বর্ণনা করতেছেন যে তিনি এমন ব্যক্তি ছিলেন,
আল্লাহ,
তার খোদাভীরুতা এমন উচ্চ পর্যায়ের ছিল।
ওসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদতের যে বিষয়টা বলেন, বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর সাথে ওসমান গনি রাদিয়াল্লাহু ইবাদতের কথা বলেন কি আমি যখন মসজিদে নববীতে প্রবেশ করলাম তো দেখলাম আমার পূর্বেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করেছেন এবং সে সেজদারত অবস্থায় আছে। তো যখন আরও আল্লাহ রসুল আসার পরে আরও দুই চারজন সাহাবা একরাম মসজিদে নববীতে প্রবেশ করলেন। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার সেজদা শেষ করলেন, অর্থাৎ সালাম শেষ করলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবা একরামদেরকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা করে ইরশাদ করলেন যে আমার উম্মত যদি নাজাত পেতে চায় তবে এরকমের সেজদাকারী যেন হয়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা করে বললেন যদি নাজাত পেতে চায় তবে এমন সেজদাকারী যেন, অর্থাৎ ওই সেজদার মধ্যে ছিল খৌফে খোদা, ওই সেজদার মধ্যে ছিল ইশকে রসুল, ওই সেজদার মধ্যে ছিল একাগ্রতা, ওই সেজদার মধ্যে ছিল আন্তরিকতা, হ্যাঁ, যেটা হাকিকি সেজদা, তাই না?
জি।
তো ওই সকল মহান ব্যক্তিদের খোদাভীরুতা নিয়ে আলোচনা কেনই বা করব না, যাদের সাদকায় আজ আউলিয়ে কেরাম খোদাভীরুতা অর্জন করেছে, যাদের সাদকায় আজ সাধারণ মানুষ খোদাভীরুতার আলোচনা শুনছে। আল্লাহ পাক আমাদেরকে ওসমান গনি রাদিয়াল্লাহ তাআলা আনহুর সাদকায় অন্তরে আল্লাহ তাআলার ভয় আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আলোচনা শুনছি ওসমান গনি রাদিয়াল্লাহ তাআলা আনহুর হায়াতে মোবারকার একটি দিক, খোদাভীরুতা তার অন্তরে কেমন ছিলেন, আর যখন এই আলোচনাগুলো আসে তিনি মরুর ভূমিতে যখন হাঁটতেন তো পা মোবারক যখন তার পাথরের উপরে রাখতেন, পাথরগুলো এত গরম হয়ে যেত যে পায়ের তলাতে আপনার ফোসকা পড়ে যেত। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন কেউ যে হুজুর আপনি যে এত পরিশ্রম এত কষ্ট করছেন, আপনার যে স্ট্যাটাস আপনার যে আর্থিক অবস্থা তাতে আপনি চাইলে কিন্তু এই শহরগুলোতে সফর করার জন্য ভ্রমণ করার জন্য আলিশান কোনো সাওয়ারি আপনি নিতে পারেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ইশকে রসুল আর খৌফে খোদা কেমন, তিনি উত্তর দিলেন আল্লাহ রসুলও তো এই ভূমিতে এই শহরে এভাবেই হেঁটেছেন, তো যেখানে মুনিব এইভাবে হেঁটেছেন সেখানে গোলামের তো কোনো উদাহরণই আসতে পারে না, যেখানে মুনিব এভাবে চলাফেরা করেছেন। ওসমান গনি ওসমান গনি, তার ইশকে রসুল আর তার খৌফে খোদা ইতিহাস হয়ে থাকবে একজন মুসলমানের জন্য। আল্লাহ পাক বোঝার তৌফিক দিয়ে আমরা একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবো, এরপর আবারও মোবাল্লিক থেকে আলোচনা শোনার চেষ্টা করব, কল নেওয়ারও চেষ্টা করবো আপনাদের ইনশাআল্লাহ তাআলা। মোবারক ভাই কোন কালাম শোনাচ্ছেন আজকে আমাদেরকে অনুষ্ঠানে, একটি কালাম শুনি আমরা আপনার থেকে, এরপর দর্শকের কল শুনবো। জি,
সোনে বড়া মর্তবা দিয়া, এ জজবা ইশক তুনে বড়া মর্তবা দিয়া, মুঝকো দরে রসূল কা মাঙ্গ
Yeah.
کرم پر ٹہر گئی اوٹھی نظر جو ان کے کرم پر ٹہر گئی دل کیا سنور گیا میری کس مت سنور گئی دل کیا سنور گیا میری کس مت سنور گئی حجر نبی خبر گئی صلی اللہ علیہ یا رسول اللہ صلی اللہ علیہ یا حبیب اللہ افسوس بہت دور ہوں گلزار نبی سے 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 کاش کہ بلاوا مجھے کسی بیمار
এজন্য দর্শক শ্রোতা, যখনই কোনো হাজি সাহাব হজের উদ্দেশ্যে যান অথবা উমরাকারীরা উমরার উদ্দেশ্যে বের হন, তো তাদের কাছে নিজের জন্য দোয়া করার কথা বলে দেওয়া, যে যখনই হেরেমের দিকে তাকাবেন বা হেরেমের সামনে থাকবেন আমার জন্য দোয়া করবেন, আমিও যেন সেখানে আসতে পারি। মদিনাতুল মানোয়ারায় যখন যাবেন, রওজায়ে পাকের সামনে যখন দাঁড়াবেন, তো সেখানেও আমার নাম নিয়ে দোয়া করবেন, আমারও যেন সেখানে হাজিরি দেওয়া নসিব হয়ে যায়। এভাবে করে যারা যায় সফরে, যায় মক্কা মদিনাতে, যায় হজ উমরা করতে যায়, তাদেরকে এভাবে বলে দিবেন। আর যখন আপনার নাম নিয়ে সেখানে দোয়া করবে, আজ না হয় কাল আল্লাহ তাআলার দয়া হলে হয়তো আপনারও ডাক চলে আসবে নবীর দরবার থেকে, আর যখন আপনার ডাক চলে আসবে তখন আপনিও যেতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে ইশকে রসুল অন্তরে ধারণ করা এবং সবসময় মদিনার ধ্যান খেয়াল অন্তরে রাখার তৌফিক দিক। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনি, এরপরে আলোচনায় আবার ফিরব ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ তৌহিদুর রহমান, আমি আপনাদের মাদানী চ্যানেলটা দেখি, আপনাদের প্রোগ্রামগুলো আমার ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক। আপনি মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখছেন, নিজের অভিমত আমাদের সাথে শেয়ার করেছেন, পরবর্তী কল দেন।
আমি নোয়াখালী থেকে বলতেছি, ইসরাত হোসেন, আমি একটু নাম শুনতে চাই, সোনার মদিনা পানের মদিনা।
সোনার মদিনা আমার প্রাণের মদিনা, এখানে দুইটি কালাম, কিন্তু লাস্ট যে কালামটি আমরা শুনে এসেছি ওই কালামটার কথাই মনে হয় আপনি বলেছেন। সোনার মদিনা আমার প্রাণের মদিনার মধ্যে দুইটি কালাম আসছে এখন, একটি হলো সোনার মদিনা প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আরও একটি কালাম যে নতুন এখন শুরু করেছেন নাতখা ইসলামেরা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, এরকমের শুনবেন ইনশাআল্লাহ তাআলা। মোবারক ভাই আমাদের সাথে আছেন, পরবর্তী কল দেন।
মোহাম্মদ আশরাফ রাহুল, আমি মাদানী চ্যানেল দেখি, তো মাদানী চ্যানেল খুব ভালো লাগে।
আল্লাহ আশরাফুল ভাই, আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেল দেখবেন আশা রাখি, পরবর্তী কল দেন।
আমি শরীয়তপুর থেকে বলছি, আমি একটি কালাম শুনতে চাই, আমার টাকা নাই বসে নাই কেমনে যায় সোনার মধ্যে, শুনে দিলে অনেক খুশি হতাম।
আপনিও তো আমাদের মতোই বলে দিয়েছেন, এই কালাম তো আর এভাবে না, টাকা নাই পয়সা নাই এভাবে তো আর না। যাই হোক, চট্টগ্রামেরই নাতখা আছেন মোবারক ভাই, আঞ্চলিক ভাষার কালাম আমরা শুনব ইনশাআল্লাহ তাবারক তাআলা। শরীয়তপুর কোন থানা থেকে আপনার কল করেছেন তা কিন্তু বলেননি, কতগুলো থানা আছে শরীয়তপুরের মধ্যে। যাই হোক, নেকির দাওয়াত দিবেন, অপরকে মাদানী চ্যানেল দেখার উৎসাহ প্রদান করবেন, আপনার মাধ্যমে নেকির দাওয়াত শুনে যদি কেউ মাদানী চ্যানেল দেখে তারও ইলমে দিন অর্জন করার এক সহজ পথ সে পেয়ে যাবে, পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ মুজাম্মেল হক, ময়মনসিং জেলা। আমার চ্যানেলটা আমি দেখতেছি, আমার কাছে খুবই ভালো লাগে, এত ভালো অনুষ্ঠান, ভালো যতদিন আমার হাতে বাসায় রাখে আমি যেন দেখতে পারি, আমাদের জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, পরবর্তী কল দেন।
আমি বাবা যে চলো দেখি, আমি একটা নাচ করতে যাই, আমার মনে এই বাসনা।
জি, আমারই মনের এই বাসনা, দেখবো সোনার মদিনা, শোনাবো যদি সম্ভব হয়। মোবারক ভাই নোট করে রেখেছেন কালামগুলো যা অনুরোধের এসেছে, আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো। আজকের বিষয় নিয়েছি আমরা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদা ভীরুতা। আল্লাহ পাক তার অন্তরকে এমনভাবে সাফ পরিষ্কার করে দিয়েছেন, যে সকল সাহাবা কেরামের নাম ইতিহাসের পাতায় আছে তাদের ইসলাম কবুল করার পিছনে কিন্তু এক ইতিহাস রয়েছে। হয়তো আপনারা মাদানী চ্যানেলে এক অনুষ্ঠান দেখেছেন সাহাবা কেরামের ইসলাম কবুলের ঘটনা বলি। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরকে আল্লাহ তাবারক তাআলা আগে থেকেই পছন্দ করে রেখেছেন। যখন তিনি নেকির দাওয়াত পেয়েছেন কারো না কারো মাধ্যমে, সাথে সাথে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কোরআনে পাকের আয়াত সম্ভবত কি ওই সকল অন্তরকে আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছেন যারা ইমানের নূর দ্বারা আলোকিত হবেন। তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, আর তিনি কেমন অন্তরের অধিকারী ছিলেন, খৌফে খোদা অন্তরে কেমন ছিল, তার কাছে যখন এই সংবাদ এসেছে আল্লাহ রসুল দিনের প্রচার করছেন, তিনি নবী এবং রসুল, তো সাথে সাথে মেনে নিয়েছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দেখেন যে তিনি ব্যবসার কাজে বাহিরে গিয়েছিলেন, তো সেখানে গিয়ে শুনেন যে কেউ জিজ্ঞাসা করছে তুমি কোন কোথা থেকে এসেছো, বলো মক্কা থেকে এসেছি, বললেন তোমার ওখানে নাকি এমন একজন ব্যক্তি আছে যার নাম মোহাম্মদ এবং তিনি ইসলাম ধর্মের প্রচার প্রসার করছেন, একটি নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে এবং তার এই এই গুণাবলীও আছে। বাড়িতে ফিরে আসলেন, এসে যখন সে রাস্তায় বের হলেন এই সংবাদ নেওয়ার জন্য যে আসলেই কে এই ব্যক্তি যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ধর্মের দাওয়াত দিচ্ছেন। বেরায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলেন, বলেন আমি তো ব্যবসার কাজে বাহিরে গিয়েছিলাম আর ওখানে গিয়ে শুনি আমাদের অঞ্চলে নাকি এমন কোন ব্যক্তি আসছেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তুমি যা শুনছো সত্য শুনেছো এবং এই নাম যার তার মধ্যে এই গুণাবলীগুলো আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাস্তায় দেখা, এখনো নবীর কাছে জানি নাই, তো সিদ্দিক আকবরের কাছে গুণাবলী শুনেই তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে হুজুর, আপনি যখন এত গুণাবলীর কথা বলছেন তো আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন, আমি পরে নবীর কাছে যাই, আগে তো মুসলমান হই, ইমান তো আনি। তো সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের ইসলাম গ্রহণের পিছনে এক ইতিহাস রয়েছে এবং সেই ইতিহাস যখন আমরা জানি তো দেখবেন এর তাদের অন্তরগুলো আল্লাহ তাবারক তাআলা কেমন পছন্দ করে রেখেছেন, তাদের ইমান দ্বারা তাদের অন্তরকে নূরানিত করেছেন। আচ্ছা, ওই সেম জামানাতে রবিউল ভাই অসংখ্য মুসলিম ছিল, বড় বড় কঠোর কাফেররা ছিল, তাই না? আচ্ছা, মুমিনরাও যেভাবে আল্লাহ রসুলকে দেখেছেন, সাহাবা ইকরাম দেখেছেন, তেমনি ওই অমুসলিমরাও দেখেছে আল্লাহ রসুলের যে শান ও শওকত, আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন তা যেমনিভাবে সাহাবা ইকরামও দেখেছেন তেমনিভাবে অমুসলিমরাও দেখেছে, কিন্তু তারা তো ইমান আনতে পারেনি, তাদের অন্তরকে আল্লাহ তালা পছন্দ করেনি। যে সকল অন্তর আল্লাহ তালা পছন্দ করে নিয়েছেন তার মধ্যে একজন ছিল ওসমান গনি রতি আল্লাহ তালান। আচ্ছা, এক হলো আমি আল্লাহকে ডাকছি, আমি সবসময় মাওলার ধ্যানে আছি, সবসময় আমি আল্লাহকে ডাকছি, আর এক হলো আল্লাহ তাবারক ও তালার বিশেষ তাওয়াজ্জু বান্দার উপরে আছেন। দুইটা দুই বিষয় না, এক আমি স্রষ্টার কাছে প্রার্থনা করছি, আর এক হলো স্রষ্টা আমার প্রতি রাজি। তো আল্লাহ তাআলা যাদের প্রতি রাজি, যাদের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছেন আমি তাদের প্রতি রাজি, ওই সকল ব্যক্তিদের মধ্যে একজন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার অন্তরে খৌফে খোদা কেমন ছিল আর কিভাবে তারা অন্তরের মধ্যে খৌফে খোদা রেখেছেন, মিরাজ ভাই যদি আরো কিছু কথা আলোচনা শোনাতে নিন।
তো অবশ্যই তার একটি দিক দানশীলতা, এটা তো খৌফে খোদার, যে আল্লাহ
ভয়ে খৌফে খোদার অন্তর্ভুক্ত দানশীলতা।
তো একবার মদিনাতে তৈবাতে এমন হলো যে সাহাবা ইকরামের মধ্যে খাবারের দুর্ভিক্ষ দেখা দিল, আনাস এগুলা, তো পুরো মদিনা জুড়ে একই অবস্থা। তো এমন সময় সেদিনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 70টা উট বুঝেই কিন্তু কি তার আপনার ব্যবসার সাবান আনাস তরকারি এগুলো খাবারের জন্য যা প্রয়োজন এগুলো আসলো, আর মদিনা শরীফের সকল ব্যবসায়ীকে একত্রিত হয়ে গেল যে আমরা এগুলো খরিদ করে সকলের মাঝে কি করব। তো যখন একত্রিত হয়ে ওই সম্পদ, ওই আনাস এগুলো কি হলো, নিলামে উঠানো হলো, কেউ বললো আমি এর বিনিময়ে যত দিয়ে আনছি এর মধ্যে আমি দুই গুণ বাড়িয়ে দেবো, কেউ তিন গুণ চার গুণ এভাবে বাড়াতে লাগলো, এইভাবে ছয় গুণ বেড়ে গেল। আর তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে আমি এই সদায় অর্থাৎ এই ব্যবসাটা আমি এমন একজনের সাথে করব যেন আমাকে এটার বিনিময়ে দশ গুণ দেওয়া হয়। তো যারা মদিনা শরীফের যারা ব্যবসায়ী তারা সবাই অবাক হয়ে গেল যে মদিনা শরীফে তো আমাদের পরে কোনো ব্যবসায়িক নেই, তো তিনি আমাদের ছাড়া কার কাছে এই ব্যবসা, আমরা ছাড়া এই মুনাফা তাকে কে দিবে। তো এই কথা বলার পর যখন সবাই নিশ্চুপ হয়ে গেল, তখন সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সবাইকে সাক্ষী রেখে বলতে লাগলো যে আমি এই মালগুলো সব আমি আল্লাহর কাছে সদকা করে দিলাম, যারা মদিনা শরীফে যারা অনাহারে রয়েছে আমি তাদের মাঝে দিলাম, কেননা আমার এই বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে দশ গুণ দান করবে, কেননা যেটা মানুষ তোমরা কি করতে পারবে না। ব্যবসায়ী কেউ দুই গুণের কথা, কেউ চার গুণ দেওয়ার কথা বলল, কিন্তু ইনি সকল মাল আল্লাহর রাস্তায় সদকা করে দিল। তার খৌফে খোদার অবস্থা তো এমন ছিল। একটি ঘটনার সারাংশ জাকির ভাই, এমন একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে একজন ব্যক্তি আসলো নিজের কন্যার বিয়ের বিষয়ে, যে খুব গরিব থাকার কারণে কিছু তাকে জিনিস সাহায্য করা হয়, সে নতুন ইসলাম আলহামদুলিল্লাহ গ্রহণ করেছিল সাহাবা ইকরামের মধ্যে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেদিন উসমান রাদিয়াল্লাহু তাআলার ঘরে পাঠালেন। আমরা মুসলিম ঘটনা অনেকবার আমরা হয়তো শুনেছি। তো যখন তার ঘরে পাঠানো হলো, সেই দরজার পাশ থেকে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলার দরজার একদম নিকটবর্তী হলো, তখন সেদিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে উপদেশ দিতে লাগলো যে ঘরের মধ্যে তার যে বাতি জ্বলছে, তার অর্থাৎ যে নিকড়েটা কাপড়ের যে অংশ এটা বেশি ছিল, তার জন্য তার বিবিকে উপদেশ দিতে লাগলো যদি এইভাবে এটা বেশি জ্বলতে থাকে তাহলে কি বেশি তেল খরচ হবে, এটা হ্যাঁ অপচয় হবে, এটাকে কি করে দেওয়া হোক। তো সে বাহির থেকে খুব আশ্চর্য হয়ে গেল যে আমাকে নবী এমন এক ব্যক্তির নিকট পাঠাইছে, ওটা যে একটি অর্থাৎ লেমের বিষয় বা একটা যেটাকে আমরা বাতি বলি, যে বাতির বিষয়ে এত সচেতন, সে আমাকে কি দিবে। সে আবার পুনরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো, আর এই বিষয়ে কি করলেন, আরজ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, যাও, সে অর্থাৎ নিজের ব্যাপারে এমন, কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় দেওয়ার ব্যাপারে সে এমন না। যখন ওই ব্যক্তি সেদিন উসমান রাদিয়াল্লাহু তাআলার দরবারে নিজের বয়কে রেখে যখন সে নির্দ্বিধায় নিজের মেয়ের বিবাহের কথা বলল, তখন সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলল যে যাও বাহিরে অমুক স্থানে একটি ছাগলের পাল রয়েছে বা একটি অনেক বড় একটা অংশ রয়েছে, যাও তুমি যতটুকু প্রয়োজন তোমার মেয়ের বিয়ের জন্য তুমি
এখান থেকে নিয়ে যাও।
তো তার যদি দেখে যে নিজের ক্ষেত্রে সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই সময় অনেক ধনার্থ ব্যক্তি ছিল, কিন্তু সে নিজের জন্য বিলাসবহুলতা
অর্থাৎ অপচয় থেকে বিরত থাকতেন আর দান করা থেকে সবার আগে থাকতেন, না দুনিয়ার প্রতি বা সম্পদের প্রতি তার এমন লোভ ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রাণপ্রিয় সাহাবী বলতে পারি আমরা, যখন তিনি শাহাদাত বরণ করেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, ওই মুহূর্তে তিনি সূরা বাকারা তিলাওয়াতরত অবস্থায় ছিলেন এবং রক্তক্ষরণ হচ্ছিল তখন। আচ্ছা, যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন ওদিন রাত্রে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে হে উসমান, আগামীকাল তুমি আমাদের সাথে ইফতারি করবে। স্বপ্ন যখন দেখলেন তো তিনিও বুঝে গেলেন হয়তো এই রাতই আমার শেষ রাত, তো তিনি সেহরিও করলেন, রোজাও রাখলেন, আর পরের দিনই তিনি শহীদ হলেন। আল্লাহর রসুল কতটুকু সন্তুষ্ট ছিলেন এই সাহাবীর প্রতি। শহীদ হওয়ার একদিন আগেই রাতে স্বপ্নে দেখালেন যে আগামীকালকে তুমি আমাদের সাথে ইফতার করবে, এবং এই কথা শুনে এই স্বপ্ন দেখে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রোজাও রেখে নিলেন, এবং রোজা অবস্থায় বলা হয় তিনি রোজা অবস্থায় শহীদ হয়েছেন, এবং সূরা বাকারা তেলাওয়াত করতে করতে তারা তিনি শহীদ হয়েছেন যখন তার রক্তক্ষরণ হচ্ছিল। তো এই যে বিষয়গুলো প্রত্যেকটার সাথেই খৌফে খোদা জড়িত, প্রত্যেকটার সাথেই খৌফে খোদার নিদর্শন রয়েছে। তো সাহাবে কেরামের এক একজনের মর্যাদা এমন ছিল। রবিউল ভাই থেকেও কিছু শুনবো আরো আলোচনা, এরপরে অনুরোধের কালামগুলো শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি জি,
আসলে যদি আমরা হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটাকে যদি আমরা একটা উদাহরণের সাথে যদি অ্যাটাচ করি,
হ্যাঁ হ্যাঁ,
যেমন ধরুন কোনো ব্যক্তি যদি জানে তার সামনে একটা বিশাল বড় এক্সাম, অনেক প্রিপারেশন নিতে হবে,
অনেক,
ঠিক আছে, সে কি করবে, সারাক্ষণ এটা টেনশনে থাকবে কিভাবে পাস করা যায়, কি করা যায়, এটা শেষ, এটা নিয়ে সে ভীত থাকবে। কিন্তু যদি তাকে আগে থেকে ফলাফল বলে দেওয়া হয় যে আচ্ছা তুমি যে এক্সাম এটা তোমাকে পাস করে দেওয়া হবে বা তুমি পাস, সে হয়তো একটু তার মধ্যে অলসতার ভাব চলে আসবে, তার মধ্যে একটু ভাববে যে আচ্ছা ঠিক আছে আমি একটু ছেড়ে দিই, সমস্যা নাই। আগে না জানলে যেই বিষয়টা তার মধ্যে কাজ করতো, জানার পরে কিন্তু সেটা আর থাকবে না। কিন্তু আপনি দেখেন আমাদের সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে কিয়ামতের ময়দানে, এরপরে আমাদের ফলাফল জান্নাতে যাওয়া বা মাযাল্লাহ কেউ খারাপ আমলের কারণে জাহান্নামে যাবে। কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বহুবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম জান্নাতের সুসংবাদ দুনিয়াতে দিয়ে দিয়েছে। একবার একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দরবারে আসলেন, এসে মুসাফা করলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তার হাত ধরে রাখলেন। তো সেই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন? তিনি বললেন, তিনি জান্নাতি ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি।
সুবহানাল্লাহ।
এবং তিনি এটাকে আরও ভেরিফাই করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রতিটা নবীর জন্য তার উম্মতের মধ্যে একজন সঙ্গী জান্নাতে থাকে, আর আমার সঙ্গী হচ্ছে উসমান গনি রাদিয়াল্লাহু। অর্থাৎ কতটা প্রেক্ষাপটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান গনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন।
জি।
তারপরও আমি একটা ছোট্ট ঘটনা পড়েছিলাম যে উনি এত জান্নাতের সুসংবাদ থাকা সত্ত্বেও তিনি কতটা খোদাভীরু ছিলেন, কতটা হচ্ছে আল্লাহ তাআলার খফ ছিল। তিনি একবার একটা গোলামের কাছে গেলেন, গিয়ে তাকে বিনয়ের সাথে বললেন যে আমি একবার তোমার কান ধরেছিলাম, তুমি এটার বদলা নাও। সেই গোলাম আশ্চর্য হয়ে গেল, আমিরুল মুমিনিন যিনি এত বড় সাম্রাজ্যের খলিফা, খলিফাতুল মুসলিমিন, তিনি এই কথা বলছেন। তো সেই গোলাম কীভাবে অমান্য করে, তিনি কান স্পর্শ করলেন। তো আমিরুল মুমিনিন হযরত সাইয়েদ ওসমান গনি রাদিয়াল্লাহু বলেন যে আরো জোরে স্পর্শ করো, মানে আরো জোরে ধরো। এরপরে তিনি বললেন যে কতই না সুন্দর বিষয় যে যে কিসাস বা বদলার যে বিষয়টা, এটা দুনিয়ার মধ্যে সম্পূর্ণ হয়ে যায়, আখিরাতে এটার কোনো কিছু নেই।
তখন তো এর শাস্তি আখিরাতে দেওয়া হবে, আখিরাতে দেওয়া হবে না, এটার বদলা দুনিয়াতে নেওয়া
হয়ে গেছে।
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু একটি ঘটনা এমন আছে না
যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার, আর আল্লাহ রসুল থেকেই তো তারা শিখেছেন, কাছ থেকে দেখেছেন। আল্লাহ রসুল একবার নামাজের জন্য দাঁড়ালেন এবং কাতার সোজা করার জন্য সাহাবায়ে কেরামকে হাতে লাঠি মোবারক ছিল হয়তো, তো এটা দিয়ে ইশারা করলেন আর বললেন কাতার সোজা করো, তুমি সামনে আসো, তুমি একটু পিছনে যাও। তো এক সাহাবির সম্ভবত ওই লাঠি পেটে লেগেছে, তো ওই দিন তো অতিবাহিত হয়ে গেছে, নামাজও শেষ হয়ে গেছে। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে দাঁড়ালেন আর বললেন, তোমরা যদি আমার কাছে কোনো কিছু পাওনা থাকো, কোনো প্রতিশোধ নেওয়া থাকে, কিছু বলার থাকে, কোনো কষ্ট দিয়ে থাকে, কোনো টাকা পয়সা লেনদেন থাকে, তো এটা আমার থেকে নিয়ে নিতে পারো। তো ওই সাহাবি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রতিশোধ নেওয়ার আছে। কি রয়েছে? বললো, আপনি একদিন নামাজের কাতার সোজা করতে গিয়ে লাঠি দিয়ে এভাবে দেখিয়েছেন আর আমার পেটে লেগেছে, এটাতে আমি, এটার আমি প্রতিশোধ নিতে চাই। আল্লাহ রসুল তো বললেন, ঠিক আছে আসো, তুমি কাছে আসো এবং যেভাবে আমি দিয়েছি সেভাবে তুমিও দাও। তো কাছে আসলেন, লাঠি হাতে নিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, এত বড় সাহস তোমার, তুমি আমাদের সামনে এবং আল্লাহ রসুলের সাথে এমন আচরণ তুমি করতে পারো না। ওসমান দাঁড়িয়ে, ফারুক আজম দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রসুল ঈশা তাকালেন ফারুক আজমের দিকে যে শান্ত হও, দেখো না কি করে সে। কাছে আসার পরে বললেন, লাঠি হাতে নাও। ওই সাহাবি লাঠিও হাতে নিলেন। এখন ওই সাহাবি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন আপনি পেটে লাঠি দিয়ে কাতার সোজা করতে বলছেন তখন আমার শরীরে কাপড় ছিল না। তো আল্লাহ রসুল নিজের জুব্বা মোবারক তুলে দিলেন। যখন জুব্বা মোবারক তুলে দিলেন, ওই সাহাবি এসে নবুয়াতের মোহর চুমু দিয়ে জড়িয়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আমার ছিল না। আমি শুনেছি সাহাবায়ে কেরামের মুখে যদি কোনো ব্যক্তি এটার সাথে টাচ হয়ে যায়, আল্লাহ রসুলের সাথে সংস্পর্শ হয়ে যায়, তবে সে জাহান্নামে যাবে না। এই জন্য আমি আপনাকে এভাবে জড়িয়ে ধরার উদ্দেশ্যেই আমি এই কথাগুলো বলেছিলাম। ঠিক উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা ওই সুন্নাতে মোবারক আদায় করছেন যে তুমিও আমার। আচ্ছা, এই সেম অভ্যাস আল্লাহওয়ালা ব্যক্তিদের মধ্যে কেবলা শাইখ তরিকা তামিরে সুন্নাতকে দেখেন। একদিন এক কুমিল্লার এক মোবাল্লিক মুবালিক কুমিল্লার না, তিনি থাকেন করাচিতেই, কিন্তু ওনার পূর্বপুরুষরা কুমিল্লার, অর্থাৎ এক নাসির আত্তারি নামে একজন ইসলামী ভাই আছেন, কোর্স মুয়াল্লিম, উনি একটু স্বাস্থ্যবান, অতিরিক্ত স্বাস্থ্য না। তামিল সুনাতের কাছে গেলেন মোলাকাত করার জন্য। তামিল সুনাত মুসাফা করার পরে তামিল সুনাতের এক মোবারক অভ্যাস এটা, সবার পিঠে হাত দেওয়া। তো ওই ইসলামী ভাইয়ের একটু জোরে হয়ে গেছে, যে থাপকি মারে না মানুষের গায়ে ভাবে, তো এটা জোরে হয়ে গেছে। তো এখন মুসাফা তো হয়ে গেছে, মোলাকাত হয়ে গেছে, চলে গেছে, এখন আমিল সুনাতের চিন্তা শুরু হয়ে গেল, আমি যে জোরে দিলাম একটু একটু জোরেই হয়ে গেছে, এটা এটা জোরাটা দেওয়া আমার উচিত হয়নি। এরপর ওর নামে চিঠি লিখলেন যে যখন আপনি আমার সাথে মোলাকাত করতে আসছেন, মুসাফা করছেন, তখন আমি আপনার পিঠে যে থাপকি দিয়েছি, হাত দিয়েছি, তো এটা একটু জোরে হয়ে গেছে, তো আপনি যদি কষ্ট পেয়ে থাকেন এটার জন্য আমি দুঃখিত, আমি সরি, আমাকে মাফ করে দিবেন। তো এই ভিডিওটা পরে হয়তো অনেকেই দেখেছেন আপনারা, যে যখন এই চিঠিটা ওই নাসির ভাইয়ের কাছে গেল, সে চিঠি পড়লো এবং সেখানে প্রায় কান্না করতে করতে বসে গেছে। একজন পীর হয়ে নিজের মুরিদের সাথে হওয়া এমন একটা ঘটনার জন্য সরি বলা, ক্ষমা চাওয়া, এটাও মানে সুন্নাতে মোবারাকা, কিন্তু আল্লাহ রসুলের, যদি আমার থেকে এমন কোনো কিছু ঘটে যায় তো আল্লাহ রসুল বললেন কি তোমরা আমার থেকে প্রতিশোধ নিতে পারো, লেনদেন থাকলে সেটা বলতে পারো। আমরা দেখি বর্তমান সময় পীর আউলিয়াগঞ্জ যারা রয়েছেন তারাও সেই সুন্নতের উপর আমল করেন, এবং তাদের যদি মনে হয় কি আমার এই কাজটা অনুচিত বা এই কাজটা আমার দ্বারা ঠিক হয়নি, তখন তারা যেমনি করে সাহাবে কেরাম আমল করেছেন, তেমনি করে আল্লাহওয়ালা ব্যক্তিরাও এই সুন্নতের উপরে আমল করছেন।
আসলে এটা হচ্ছে খফে খোদারি
অন্তর্ভুক্ত, জি,
মানুষের হকের ব্যাপারে,
হকের ব্যাপারে, মানুষ যেন আমার ব্যাপারে তার অন্তরে কষ্ট না রাখে।
মানে আমরা যদি চিন্তা করি যে হযরত সাইয়েদ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, ওনার যে জীবন, উনি খলিফা, একটা বিশাল সাম্রাজ্যের খলিফা, ওনার দৈনন্দিন কত দায়িত্ব, কত বিষয় উনি ডিল করেন, তারপরও গোলামেরই সামান্য বিষয়টা যে তিনি একবার তার কান ধরেছিলেন, এই বিষয়টা তিনি খেয়াল রেখেছেন।
আল্লাহ হযরত কি লিখেছেন এই কান ধরার ব্যাপারে? আল্লাহ হযরত লেখেন এটা শাসন করার জন্য ছিল না, এই যে কান্ধারাটা শাসন করার জন্য ছিল না, এমনিতেই ধরেছিলেন। আচ্ছা, ব্যথাও দেন নাই, এমনিতেই ধরেছিলেন,
কান ধরেছিলেন,
এমনি ধরেছিলেন,
তারপরে তিনি সেটা মনে রেখেছেন এবং সেটার বদলা দেয় করার জন্য তাকে স্বয়ং গোলামকে, তিনি একজন খলিফা হয়ে, খলিফাতুল মুসলিমিন হয়ে, এত বড় সাম্রাজ্যের প্রধান হয়ে তিনি সেটাকে বলেছেন। তো এখান থেকে কিন্তু আমরা খফে খোদার কিন্তু দর্শটা পাই, যে একজন ব্যক্তি যদি তার দৈনন্দিন জীবনে মানুষকে কথা দ্বারা, কাজ দ্বারা, তার কর্ম দ্বারা অনেক কষ্ট দিয়ে থাকে, কিন্তু সে সব ব্যাপারে উদাসীন থাকে আল্লাহ তাআলার ভয় থেকে, কারণ এসবেরও হিসাব দিতে হবে।
এটা অ্যাভেলেবেল হচ্ছে রবিউল ভাই, কর্মচারীর সাথে বসদের হয়, বসদের সাথে কর্মচারীর হয়। আচ্ছা, কাজের ক্ষেত্রে অফিসিয়াল কাজের জন্য যদি কোনো ভুল হয়ে যায় আর আপনি শাসন করেই ফেলেছেন, সরিও বলে নেন, যখন আপনার রাগ চলে যায় তখন আপনি বলে যান, বলে দেন, বলে ভাই আমি দুঃখিত, আপনার ভুলের কারণেই আমার রাগ আসছে আর আমিও আপনাকে শুনিয়ে দিয়েছি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, এটা কিন্তু আরও সহজভাবে ডিলিং করা যায়, তাই না? হ্যাঁ, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খৌফে খোদা নিয়ে, খোদা ভীরুতা নিয়ে আমরা আলোচনা শুনছিলাম দর্শক শ্রোতা। অনুরোধের কিছু কালাম ছিল মোবারক ভাইয়ের কাছে, সময়ের শেষের দিকে এক দুই পংক্তি করে যদি শোনাতেন, এরপরে আমরা ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান থেকে বিদায় নিব সালাতু সালামের মাধ্যমে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা। জি হুজুর।
সোনার মদিনার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, ও একবার ছোয়া, ও মদিনা আমায় ডাকো না, ও মদিনা আমায় ডাকো না, আমারে জীবনার কিছু চাই না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা মদিনা, আর টিয়া নাই নিশানায় কেহনে যাইতাম সোনার মদিনা কেহনে যাইতাম সোনার মদিনা কেহনে যাইতাম আই যদি ওইতাম কসুর তারা
অনুরোধের কালামগুলো এসেছিল। আচ্ছা, এটা অনেক সময় আমরা বলে থাকি, মোবারক ভাই হয়তো শুনেছেন, চট্টগ্রামের কালাম। কালাম কি চট্টগ্রামের নাকি সকল আশিকদের জন্য? আমার তো মনে হয় কালাম সকল আশিকদের জন্য, যদিও চট্টগ্রামের বাহিরে আমরা যারা আছি আমরা কিছু শব্দ বুঝি না এখানে, কিন্তু অনেক যিনি লিখেছেন অনেক ইশক আর মোহাব্বত নিয়ে লিখেছেন। কালাম সকল আশিকদের জন্যই, কিন্তু ভাষা চট্টগ্রামের হতে পারে আর আঞ্চলিক ভাষায় কালামটা পড়েন, কিন্তু সকল আশিকদের জন্য। যদি দুই চারটা শব্দ বুঝতে পারি এর মধ্যে থেকেই, তবেই মনে হবে যে হ্যাঁ, এই কালামের মধ্যে অনেক ইশকের কথা রয়েছে। আমিও 100% বুঝি না, কিন্তু পড়তে আমার কাছে ভালো লাগে, শুনতে আমার কাছে ভালো লাগে। আল্লাহ পাক ভালো রাখুক। শেষ দুই একটা কথা মিরাজ ভাই যদি কিছু বলতেন।
তো তার ক্ষমার এক মহান দৃষ্টান্ত তার মধ্যে দেখা যায়। কিতাবের মধ্যে আসছে একবার সেদিন উসমান গনী রাদিয়াল্লাহু আনহুর খিলাফত অবস্থায় তিনি মসজিদে নববী শরীফ জাদাল্লাহু শরীফ ও তাজিমার মধ্যে তাশরিফ নিল। তেমন সময় দেখতে পেল যে কোনো এক ব্যক্তি আপনার মসজিদে নববী শরীফের দরজার নিকট কি আছে। তো তার দেখে সন্দেহ হলো, তো কিছু লোক নিয়ে যখন ওই দরজার নিকটবর্তী হলো তখন দেখলো যে একজন ব্যক্তি খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। তো যখন তাকে ধরা হলো, বলা হলো যে তোমার অর্থাৎ তুমি কী কারণে আসছো, তখন বললো যে আমি আপনাকে হত্যা করার জন্য আসছি। বলতে লাগলো যে কেন, কি কারণ, আমি তোমার এমন কোন ক্ষতি করেছি যার কারণে তুমি আমাকে হত্যা করার জন্য এখানে চলে আসলে। তখন সে বলল যে আপনি অমুক শহরে একজন গভর্নর পাঠিয়েছেন, সে মানুষের সাথে কি করে, অর্থাৎ সে আমার সাথে খারাপ আচরণ করেছে, আমি ওই রাগ নিয়ে যে আপনি তাকে ওইখানে কেন পাঠিয়েছেন এর জন্য আমি আপনার নিকট আসছি, আমি আপনাকে কি করব, হত্যা করব। তখন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা তাকে বলতে লাগলো যে তুমি যদি কোনোভাবে তার বিষয়ে আমাকে অভিযোগ করতে, আমি তার জন্য কি করতাম, উপযুক্ত তার জন্য শাস্তি বা এর ব্যবস্থা করতাম, কিন্তু তুমি আমাকে না বলে এখানে চলে আসলে, তো এখন তোমার কি হওয়া চাই। উপস্থিত লোকদেরকেও সাক্ষী বানিয়ে বলতে লাগলো তার এখন কি শাস্তি হওয়া চাই। অতপর সেদিন উসমান রাদিয়াল্লাহু নিজেই এর প্রশ্নের উত্তর দিয়ে বলতে লাগলো যে তার জন্য সাধারণ ক্ষমতাকে ক্ষমা করে দেওয়া হবে। তো যদি আমরা তাদের জীবনের প্রতিটা আসলে আল্লাহওয়ালাদের জীবন শুনে কেন দরকার,
এটা একটা মহৎ গুণ, সুবহানাল্লাহ, সবাই তো আর ক্ষমা করতে পারে,
কিন্তু আল্লাহ রাসূলের মহান এক সুন্নত। আমরা দাড়ির বিষয় শুনি, পাগড়ির বিষয়, এগুলো যেমন সুন্নত, এর মধ্যে মহান একটি সুন্নত হলো মানুষকে ক্ষমা করা,
এবং ক্ষমা করার ব্যাপারে তো আয়াতে কারিমাও নাজিল হয়েছে।
এটা কিন্তু এটা জাকির বেগুন চারটিখানি বিষয় না, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা দেখবেন যাদের ক্ষমতা আছে, এক তো দেখেন যে ওই সময় পুরা মুসলিম উম্মার খলিফা, সে চাইলে অনেক কিছু হয়ে যেত, কিন্তু ওই অবস্থা থেকে ক্ষমা করে দেওয়া, মানুষের একটা আছে না মর্যাদা অনুযায়ী, একটা সাধারণ বিষয় আমি কারোর সাথে পারতেছি না, আমি তাকে মাফ করে দিছি।
এটা তো মানে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারটাই ভিন্ন। তিনি যে এখন ছিলেন না আমিরুল মুমিনিন, খলিফা ছিলেন, হয়তো আপনারাও অধ্যয়ন করেছেন বা বয়ান করেছেন, তিনি যখন খলিফা ছিলেন নিজের পিঠে বহন করে গরিবের বাসায় খাবার পৌঁছে দিতেন, রাতে পুরো মহল্লায় মহল্লায় হাঁটতেন, খবর নিতেন কার কোন অসুবিধা রয়েছে। এগুলো তো তাদের জীবনের এক অধ্যায় রয়েছে। আমাদের সাথে এক নতুন ভাই আছেন, রাজীব আশরাফি আত্তারি ভাই। ভাই ভালো আছেন আপনি? মাশাআল্লাহ, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা কন্টিনিউ আমাদের সাথে থাকবেন মাদানী চ্যানেলে। আল্লাহ পাক যদি দয়া করে, হেসান করে, মাঝে মধ্যে অনুষ্ঠানে আসবেন, কিছু আলোচনা আপনার থেকে আমরা শোনার চেষ্টা করবো। আজকে ফার্স্ট দিন আছে, প্রথম দিন আছে। রবির ভাই শেষ দিয়ে কথা, এরপর সালাত ও সালামে যাবো আমরা ইনশাআল্লাহ তাআলা।
এমন
মহান ব্যক্তির তো আলোচনাই আলোচনা, অনেক দিক রয়েছে।
আমরা জাস্ট শুধুমাত্র একটা দিক নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে? তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার পুরো জীবনে যেটা আসলে যে বিশেষ দিকটা যেটা আজকে আমরা আলোচনা করলাম, যে খফে খোদা এবং অশ্রু প্রবাহিত হওয়া চোখ থেকে বা কাদার যে বিষয়টা, এটা অনেকবার পরিলক্ষিত হয়েছে। যে ওনার অনেক জীবনে বিভিন্ন অনেক সময় আহলে বাইতের কষ্টে তিনি কেঁদেছেন, অনেক সময় তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় কেঁদেছেন, তো অনেক সময় খফে খোদাই কেঁদেছেন। ওনার পুরো জীবনে আমরা এরকম অসংখ্য দৃষ্টান্ত দেখতে পাই। তো আজকে যে আলোচনা হলো, এখান থেকে বিশেষ করে ওনার যে একটা দিক আমরা খফে খোদা সেটা জানলাম। তো এখান থেকে আসলে শিক্ষা নেওয়া প্রয়োজন যে একজন ব্যক্তি জান্নাতি হওয়া সত্ত্বেও, জান্নাতের সুসংবাদ পাওয়া সত্ত্বেও, উনি যেভাবে খফে খোদা দৃষ্টান্ত রেখে গেছেন আমাদের জন্য, তো একজন সাধারণ মুসলমান হিসাবে আমরা আসলে সেই খফে খোদাটাকে নিজের মধ্যে আনতে পেরেছে কিনা, মানুষের হকের ব্যাপারে আমরা সতর্ক থেকেছে কিনা, যে এত বড় সাম্রাজ্যের প্রধান হওয়া সত্ত্বেও, এত বড় বিশাল জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও, তিনি যেভাবে প্রতিটা জীবনের প্রতিটা ক্ষেত্রে খফে খোদা, মানুষের হক এবং হচ্ছে দানশীলতা, দয়া প্রদর্শন করেছেন, সেই বিষয়গুলো আমাদের মধ্যে আনতে পেরেছে কিনা। তো আজকে তিনি আমরা যদি ওনার শাহাদতের ব্যাপারে যদি আমরা দেখি, যে আসলে ওনার শাহাদত দিবসটা কবে, হয়তো আমাদের মাদানী চ্যানেলে যারা দর্শকবৃন্দ রয়েছে অনেকেই জানেন না, তিনি 35 হিজরিতে 18 জিলহজ তিনি শাহাদত বরণ করেন। এবং ওনার যে শাহাদতটা সেটা আমরা জানি যে জুমাতুল মোবারকের দিনে হয়, এবং হচ্ছে তিনি রোজা অবস্থায় ছিলেন, এবং অনেক মজলুমিয়াতের সাথে ওনার শাহাদতটা হয়।
জি জি জি।
তো এই বিষয়টা আমরা যদি দেখি, তো এই মহান সাহাবা যিনি আমাদের জন্য এরকম শিক্ষা রেখে গিয়েছেন, খফে খোদা,
বুদ্ধিমান, কেমন বুদ্ধিমত্তার অধিকারী তারা ছিলেন না, নিজের আখেরাতকে তারা গুছিয়েছেন।
অবশ্যই
দুনিয়া তো করছেন, বাদশাহ ছিলেন, রাজা ছিলেন, কিন্তু আখেরাতকে গুছিয়েছেন।
বুদ্ধিমান মাল ও দৌলত যে বিষয়টা, এটাকে এটা কখনো আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করতে
পারেনি। তাদের কাছে দৌলত ছিল,
ক্ষণিকের জন্যও না, বরং জান্নাত, যেটা আমরা বারবার বলছি যে জান্নাতের সুসংবাদ, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার অসংখ্যবার যে উনি জান্নাত ক্রয় করেছেন, এত বড় সুসংবাদ পাওয়া সত্ত্বেও তিনি কখনো আল্লাহ তাআলার যে পথ, সেই পথ থেকে কখনো সামান্য
বিচ্যুত তো হনই নাই, এবং কি তার সম্পদ যেন দিনের কাজে লাগে সবসময় চিন্তা করে। এক বুদ্ধিমান বাদশার ব্যাপারে আমরা প্রায় সময় হয়তো বা শুনে থাকি, ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকেও দেয়, অর্থ আল্লাহ তাআলা আমাদেরকেও দেয়। আমরা অর্থ পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে নিজের স্থানকে ভুলে যাই, যে আমি কোথা থেকে আসছি আর কোথায় আমাকে যেতে হবে। এক বুদ্ধিমান বাদশার ঘটনা যেভাবে আমরা শুনে থাকি, যে একটি শহর ছিল, একটি দেশ ছিল, ওই দেশে প্রতি বছর বাদশাহ পরিবর্তন, অর্থাৎ দিনের বছরের শুরুর দিনে যদি যখন সর্বপ্রথম অপরিচিত লোক যাকে দেখতো তাকে বাদশাহ বানাই দিত, তাদের দেশে মন সিস্টেম ছিল। তো এর পূর্বে যত বাদশাহ এসেছে সবাইকে তারা বছর শেষ তো তাকে নিয়ে জঙ্গলে রেখে দিয়ে আসতো, ওখান থেকে আর ফিরে আসতে পারতো না, হয়তো পশু জীবজন্তু তা খেয়ে ফেলতো। তো এই ঘটনা যখন ঘটে ওই বছরের শুরুর দিনে সকালবেলা, একজন ভিনদেশি লোক শহরে প্রবেশ করছে, তাকে দেখেই সব জড়ো হয়ে গেছে, আমাদের বাদশাহ চলে আসছে, আমাদের বাদশাহ চলে আসছে। তো ওই নতুন মানুষ সে বললো, ভাই আমি কিসের বাদশাহ, আমি তো তোমাদের এলাকায় আজকেই প্রবেশ করলাম। বলে, আমাদের দেশের সিস্টেম এইটা, আপনি আজকে বছরের শুরুর দিন আর আপনি প্রবেশ করছেন, আপনি আমাদের দেশের বাদশাহ, এখন বাদশাহই পালন করতে হবে। বলতে, আগের বাদশাহ কোথায়? বলতে, তার কালকে দিনই শেষ ছিল আর আমরা তাকে সবাই বেঁধে জঙ্গলে রেখে আসছি। কারণ কি? বলছে, হ্যাঁ ওখানে থাকতে হবে, আমাদের সিস্টেম এইটা। তো ঠিক আছে, আমি তোমাদের বাসা এখন থেকে একই করছে, রাজত্ব পরিচালনা করছে, আশেপাশে যত জঙ্গল ছিল তা সব পরিষ্কার করছে এবং আবাদই করছে, বাজার ঘাট করছে, সব কিছু করছে। এখন যখন শেষ দিন তার চলে আসছে, এখন তাকে কোন কোন জঙ্গলে দিবে, মানে যেদিকে যাবে ওদিকে সে আবাদ করে রেখেছে। অর্থাৎ বুদ্ধিমান বাসা ছিল, এটা তো দুনিয়াবি এক উদাহরণ দিয়েছি। বুদ্ধিমান হন, আর রাজত্ব আছে, ক্ষমতা আছে, অর্থ আছে, শাসন করতে পারেন, বুদ্ধিমান হন, আখেরাতকে নষ্ট করে দুনিয়া কোনোদিনই কোনো ব্যক্তি পায় নাই। যারাই দুনিয়া করেছে তারা সব ফালতু দুনিয়া করেছে, কেউ কিছু পায়নি, আর তাদের নাম মানুষ ঘৃণার সাথে নেয়, ভালোর সাথে নেয় না। আর যারা বুদ্ধিমান ছিল, এই সকল ব্যক্তিদের আলোচনা আজও মানুষ করে, ভক্তি শ্রদ্ধার সাথে করে, মহাব্বতের সাথে করে, এবং তাদের জন্য দোয়া করে, ইসালে সওয়াব করে, যারা বুদ্ধিমান ছিল, বুদ্ধিমান বাদশাহ যারা ছিল। তো আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতার লোভী নয় আখেরাত লোভী বানাক। যদি কখনো এই ক্ষমতা চলে আসে যে আমি রাষ্ট্র চালাতে পারি, ক্ষমতা চলে আসে আমি মহল্লা চালাতে পারি, ক্ষমতা চলে আসে আমি থানা চালাতে পারি, তবে এটা মানে অহংকার নয়, এটা ভাবতে হবে এই থানার, এই দেশের, এই জেলার মানুষের ঈমান রক্ষা করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। দর্শক শ্রোতা, আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সলাতু ওয়াসালাম, আরশ আজম মেরে তারকা, আরশ আজম মেরে তারকা, সলাতু ওয়াসালাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সলাতু ওয়াসালাম, শ্রেষ্ঠ বাদশাহ সলাতু ওয়াসালাম। মোমিনেরা পড়োশ সোলে নবীর প্রতি, মোমিনেরা পড়োশ সোলে নবীর প্রতি, ফেরেশতাদের ওয়াজিফা, ফেরেশতাদের ওয়াজিফা, সলাতু ওয়াসালাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সলাতু ওয়াসালাম, আমি এমন সুন্নি জামিল পাদেরি মোরার পরে, 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 দেহো আমার বলবে আকা, দেহো আমার বলবে আকা, সলাতু সালাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সলাতু ওয়াসালাম,
সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك, سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك, الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله, لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
رحمت পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।